যিনি অন্তহ অভ্যন্তরে প্রবিশ্য প্রবেশ করে ভূতানি জীবসমূহে ভূতই জীবদের দ্বারা অত্তি সংহার করেন অখিল সকলের আশ্রয় আধার স তিনি বিষ্ণু বিষ্ণু আক্ষ নামক অধিযজ্ঞ সমস্ত যজ্ঞের ভোক্তা অসৌ তা কালহ কাল কলয়তাম সমস্ত প্রভুদের প্রভু প্রভু। বাংলা অনুবাদ: সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন কাল এবং সমস্ত প্রভুর প্রভু। তিনি সকলের হৃদয়ে প্রবেশ করেন, তিনি সকলের আশ্রয় এবং জীবদের দ্বারা অন্য সমস্ত জীবদের সংহার করেন। সকলে বলুন, সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু কাল এবং সমস্ত প্রভুর প্রভু। তিনি সকলের হৃদয়ে প্রবেশ করেন, তিনি সকলের আশ্রয় এবং জীবদের দ্বারা অন্য সমস্ত জীবদের সংহার করেন। তাৎপর্য ছিল প্রভুপাদের তাৎপর্য। এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর বর্ণনা অত্যন্ত স্পষ্টভাবে করা হয়েছে। তিনি হচ্ছেন পরম ভোক্তা এবং অন্য সকলে তার সেবক রূপে কার্য করছেন। যে সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ, শ্রী বিষ্ণুই একমাত্র পরম ঈশ্বর, আর সব ভৃত্য, আর অন্য সকলে তার দাস। ব্রহ্মা শিব এবং অন্য সমস্ত দেবতারা সকলেই তার ভৃত্য। সেই বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে প্রবেশ করেন এবং তিনি এক জীব দ্বারা অন্য জীবের সংহার করেন। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিতাং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যন্ত প্রবিশ্য ভূতানি ভূতৈরত্ত খিলাশ্রয়ঃ স বিষ্ণক্ষোধি যজ্ঞোসৌ কালো কলয়তাং প্রভু। কপিলদেব, ভগবানের অবতার কপিলদেব তার মা দেবাহুতিকে এই উপদেশগুলো দিচ্ছেন। তিনি ক্রমশ ভগবানের স্বরূপ, ভগবানের পরম ঈশ্বরত্ব প্রকাশ করে তারপর তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য বর্ণনা করেছেন, করে এখন ভগবান কিভাবে এই জড়জগতের উপর তার আধিপত্য করেন তার বর্ণনা করছেন। পূর্ববর্তী শ্লোকে কাল রূপে যে ভগবান সবকিছু নিয়ন্ত্রণ করেন সেটা বর্ণিত হয়েছে। এবং এই শ্লোকে বর্ণিত হচ্ছে যে তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা। আমরা যদি বৈদিক শাস্ত্র আলোচনা করি তাহলে দেখতে পাই যে বৈদিক শাস্ত্রে বিশেষ করে ঋক বেদে যজ্ঞের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এবং সাধারণত মানুষেরা মনে করে যে সেই যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে দেবতাদের সন্তুষ্টি বিধান করা এবং তার ফলে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা বা মনোবাসনা পূর্ণ করা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কপিল দেব বলছেন যে না, যজ্ঞের ভোক্তা দেবতারা নয়, যজ্ঞের ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রী বিষ্ণুই হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা। তিনি হচ্ছেন অধি যজ্ঞ, সমস্ত যজ্ঞের অধীশ্বর, সমস্ত যজ্ঞ তারই উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় এবং তিনি অহম এব সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুর এব চ, গীতায় ভগবান বলছেন যে অহম হি আমি কেবল সর্বযজ্ঞানাং সমস্ত যজ্ঞের ভোক্তা চ প্রভুর এব চ, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং সমস্ত যজ্ঞের প্রভু। দেবতারা তাহলে কি? দেবতাদের সেটাও বর্ণনা করা হচ্ছে যে দেবতারা সাধারণত মনে হচ্ছে যেন দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করা হচ্ছে, সাধারণত মনে হচ্ছে যে দেবতারাই যেন যজ্ঞ ভাগ গ্রহণ করছে। এই সম্বন্ধে আমরা জানি দক্ষ যজ্ঞের কাহিনী, যেখানে শিবকে যজ্ঞ ভাগ দেওয়া হয়নি, শিবকে অবমাননা করা হয় এবং সেই দক্ষ যজ্ঞের চরমে শিবকে যজ্ঞ ভাগ দিল। এইভাবে অজ্ঞানবশত শিব যে দেবতাদেরও দেবতা মহাদেব সেটা প্রথমে তারা বুঝতে পারেনি, কিন্তু এইভাবে শিবের মাহাত্ম্য তারা বুঝতে পারল যে দেবতাদেরও দেবতা হচ্ছেন শিব মহাদেব, তিনি দেবাদি দেব, সমস্ত দেবতাদেরও দেবতা। আর সেই শিব আবার কি? সেই শিব হচ্ছেন আবার বৈষ্ণবানাং যথাসম্ভব। এবং এই যে কাল, এই কালও শিবেরই প্রকাশ। ভগবান কাল রূপে যে সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করছেন সেই কাল মহাকাল হচ্ছেন দেবাদিদেব মহাদেব শিব। এইভাবে শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্ গীতা আদি শাস্ত্রের মাধ্যমে আমরা প্রকৃত তত্ত্ব অবগত হতে পারি। শাস্ত্রের মাধ্যমে আমাদের সবকিছু জানতে হবে এবং শাস্ত্র অধ্যয়ন করলে সমস্ত জানা হয়ে যাবে। বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ, ভগবদ গীতায় ভগবান বলছেন যে সমস্ত বেদের মধ্যে একমাত্র আমি বেদ্য। বেদ্য মানে জ্ঞাতব্য, বেদ মানে জানা আর বেদ্য মানে জ্ঞাতব্য। বেদ মানে জ্ঞান, বেদ্য মানে জ্ঞাতব্য। দেবতারা কি? দেবতারা হচ্ছেন, বিভিন্ন দেবতারা হচ্ছেন এই জড়া প্রকৃতির বিভিন্ন বিভাগের অধিকর্তা। বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন প্রকৃতিতে বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন বায়ু বিভাগ, বৃষ্টি বিভাগ, অগ্নি বিভাগ, ধন সম্পদের বিভাগ, বিদ্যার বিভাগ। সেই এক একটি বিভাগের নিয়ন্ত্রণকারী অধিকর্তা বা কর্ত্রী হচ্ছেন দেবতা। যেমন এই যে বায়ু, এই বায়ুকে নিয়ন্ত্রণ করছেন পবন দেব, জল কে নিয়ন্ত্রণ করছেন বরুণ দেব, আগুন কে নিয়ন্ত্রণ করছেন? অগ্নিদেব। বৃষ্টি কে নিয়ন্ত্রণ করছেন? ইন্দ্রদেব। তেমনি বিদ্যা জ্ঞান বিভাগের কে নিয়ন্ত্রণ করছেন? সরস্বতী। ধন সম্পদের নিয়ন্ত্রণ কে করছেন? লক্ষ্মীদেব। তো এরা সব দেব দেবী। এটা আমরা সাধারণ যে সরকারি বিভাগের সঙ্গে তুলনা করতে পারি। সরকারেরও দেশে আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন সরকারেরও বিভিন্ন বিভাগ রয়েছে। প্রত্যেকটি দেশে গেলে আমরা দেখতে পাবো সেখানে বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, পিডাব্লিউ ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, তেমনি আবার রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট। এই সমস্ত ডিপার্টমেন্টের অধ্যক্ষ এক একজন থাকে। এই ডিপার্টমেন্টগুলির শীর্ষে একজন সেই ডিপার্টমেন্টগুলি নিয়ন্ত্রণ করছেন এবং তারা কি করছেন, আমাদের সুযোগ সুবিধাগুলোর দেখাশোনা করছেন, সরবরাহ করছেন। আমাদের ইলেকট্রিকের দরকার, তাই নয় কি? তো আমরা যখন ইলেকট্রিকের দরকার হয় আমরা কি করি? আমরা ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্টে আবেদন করি, আমাদের এখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের দরকার, আমার ওয়াটার সাপ্লাইয়ের দরকার, আমরা আবেদন করি ওই ডিপার্টমেন্টকে জল। তেমনি আমার গ্যাস ডিপার্টমেন্ট আছে, রান্না করার গ্যাস সাপ্লাইয়ের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তারা কি করছে? তারা আমাদের সুযোগ সুবিধাগুলি প্রদান করছে। আর তারপরে কি করছে, আমরা কি করছি? এই যে সুযোগ সুবিধাগুলি তারা দিচ্ছেন, তারা মাসের শেষে একটা বিল পাঠাচ্ছে। এখন সেই বিলটা আমাদের দিতে হয়। আমরা যে সুযোগ সুবিধাগুলি গ্রহণ করি সেজন্য আমাদের একটু মূল্য দিতে হয়। আর সেই মূল্য যদি না দেওয়া হয় তাহলে কি হবে? এক মাস ইলেকট্রিক বিল দিলাম না, দু মাস ইলেকট্রিক বিল দিলাম না, তিন মাসের বেলায় কি হবে? হ্যাঁ, তিন মাসের বেলায় ইলেকট্রিক সাপ্লাই কেটে যাবে। ঠিক তেমনি দেবতারা, দেবতারা তারা এইভাবে সরবরাহ করছেন এবং তার বিনিময়ে আমাদের তাদের একটা মূল্য দিতে হচ্ছে। সেই মূল্যটাকে বলা হয় যোগ্য। এই যে যোগ্য, সেই যোগ্যটি হচ্ছে সেই সুযোগ সুবিধাগুলি যে আমরা দেব দেবীদের কাছ থেকে পাচ্ছি সেটার মূল্য নির্ধারণ করা। এখন সেই ডিপার্টমেন্টগুলো মূল্যটা নেয়, ডিপার্টমেন্টগুলো মূল্যটা নিয়ে কি করে? ডিপার্টমেন্টগুলো ডিপার্টমেন্টাল হেড কি খেয়ে বসে থাকে? হ্যাঁ, যে ইলেকট্রিক সাপ্লাই থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যে মূল্যগুলি কালেক্ট করছে সেগুলি কি সে নিজে খেয়ে ডিপার্টমেন্ট খেয়ে ফেলে? ওরা কি করে? সেটা কালেক্ট করে ওরা সরকারকে দেয়, তাই না? ঠিক তেমনি দেবতারা এই যে যোগ্য ভাগ গ্রহণ করছেন, করে তারা কি করছেন? তারা সেটা কৃষ্ণকে নিবেদন করছে। সেই জন্যই এখানে সেটাই, সেই তথ্যটি এখানে বর্ণিত হয়েছে এবং ভগবদ্গীতা তো সেই কথাই বলা হয়েছে। ভগবান বলছেন যে অহং হি সর্বযোগ্যানাম ভোক্তা চ প্রভুর এই বচন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং সমস্ত যজ্ঞের প্রভু। এবং এখানে কি বলছেন ভগবান? যে আমি অধিযোগ্য, আমি বিষ্ণু আক্ষ অধিযোগ্য। সেই বিষ্ণুকে, বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর সেই বিষ্ণুই হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে কোন পার্থক্য রয়েছে? কৃষ্ণই বিষ্ণু, প্রকৃতপক্ষে কৃষ্ণ যখন এই জড় জগতে সৃষ্টি এবং পালনের কার্যটিতে যুক্ত হন তখন সেটি তার বিষ্ণুর রূপ, তিনি বিষ্ণুরূপেই সমস্ত জগৎকে সৃষ্টি করেন এবং পালন করেন। তাহলে এই শ্লোকে আমরা কি জানতে পারছি, যে সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ, আবার তিনি হচ্ছেন কাল। কাল কি? কালের দ্বারা সমস্ত জগৎটি নিয়ন্ত্রিত হয়। এই জগতে যা কিছু আছে সবই কালের উপরে আছে, কালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং কালের প্রভাবে সেগুলি বিনষ্ট হয়ে যাবে। আমরা বলি যেমন এই মাইক্রোফোন, এই যে মাইক্রোফোনটা, এটা একটা সময়ে সৃষ্টি হয়েছিল, তাই না? এটা কি চিরকাল ছিল? তো যখন এই যে সৃষ্টি হলো সেটা কিভাবে, আমি যেটা বললাম যে একটা সময়ে এর সৃষ্টি হয়েছিল, সময় মানে কাল। তারপরে এইটি কিছু কাল বর্তমান থাকবে, অবশেষে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এর অস্তিত্ব কি কালের উপরে রয়েছে? তেমনি আমাদের অস্তিত্ব কালের ওপরে, একটা সময়ে আমাদের জন্ম হয়েছিল, তারপরে আমরা এখন বেঁচে আছি, তারপরে এক সময় আমাদের মৃত্যু হবে। অতএব এই যে সময় বা কালের দ্বারা আমরা এইভাবে নিয়ন্ত্রিত হচ্ছি। এখন এই কাল কি? এই কাল হচ্ছেন ভগবান স্বয়ং। যেমন বিষ্ণুরূপে তিনি জগৎ পালন করেন আর এই জগতের সঙ্গে তার যে আদান প্রদান, বিষ্ণুরূপে জগতের আদান প্রদান তিনি করছেন না, জগতের সঙ্গে তার যে সম্পর্ক সেটি শিবের মাধ্যমে হচ্ছে। তাই জন্য আমরা দেখতে পাই এই জগতের প্রকাশ দিয়ে এই জগৎটি কার প্রভাব, এই জড় জগৎটি মহামায়া। মহামায়া হচ্ছে কি? দুর্গা কালী ইত্যাদি রূপগুলি মহামায়ার রূপ। মহামায়ার প্রতীকে, দুর্গার প্রতীকে শিব। অর্থাৎ এই জড় জগতের যত সমস্ত নিয়ন্ত্রণের কার্যকলাপ এবং অবশেষে সংহার কার্যটি শিব করে, এবং এই জগতে যা যে আমার জগতে আমরা যে এসেছি, এই জড় জগতে আমরা শিবের মাধ্যমে এসেছি। সেই জন্যই প্রকৃতিরূপ তাসাং ব্রহ্ম মহজ্জনীর অহং বীজ প্রদক্ষিতা, ভগবদ গীতায় ভগবান বলছেন যে এই ব্রহ্মরূপ মহৎ বিশাল জনিতে আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা। বীজ প্রদানকারী পিতা মানে এই জড় জগতে সমস্ত জীবের আগমন কিভাবে হয়েছে, ভগবানের এই প্রকাশের মাধ্যমে হয়েছে শম্ভু। এই শম্ভুর মূর্তি কি বা শম্ভুর প্রকাশ কিভাবে হচ্ছে, লিঙ্গ রূপে শম্ভুর পূজা হচ্ছে, আমরা দেখতে পাই শিবলিঙ্গ। কেন? কেননা শিবের মাধ্যমে সমস্ত জীব এই জড় জগতে এসেছে, এবং সেই জন্য শিব হচ্ছেন মায়ার পতি। তো এইভাবে আমরা শাস্ত্রের মাধ্যমে সব স্পষ্ট হয়ে যায়। অনেক সময় লোকেরা ইয়ে করে, হাসাহাসি করে, ও দেখো লিঙ্গরূপে শিবের পূজা হচ্ছে, কেন হচ্ছে সেটা জানতে হবে, এবং আমরা এইভাবে শাস্ত্রের মাধ্যমে জানতে পারি যে কেন লিঙ্গরূপে শিবের পূজা হচ্ছে। এবং শিবের মাধ্যমে আমরা এসেছি, অতএব ভগবত ধামে যদি আমাদের ফিরে যেতে হয় তাহলে শিবের মাধ্যমেই আমাদের যেতে হবে। সেই সূত্রে শিব হচ্ছেন বৈকুণ্ঠের দ্বার রক্ষক, বৈকুণ্ঠের দ্বার রক্ষা করছে, অযোগ্য ব্যক্তিকেই তিনি ওখানে প্রবেশ করতে দেবেন। যে যোগ্যতা হয়নি যার, সে বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে। কে বাধা দেবে? কে? শিব। জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়, শ্রী শ্রী রাধা দামোদর যশোদা দামোদর কি জয়, শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহ দেব কি গৌর প্রেমানন্দ। সেই জন্যই বৈদিক শাস্ত্র যথাযথভাবে উপযুক্ত শিক্ষকের মাধ্যমে অধ্যয়ন করতে হবে, শিক্ষকের তত্ত্বাবধানে অধ্যয়ন করতে হবে। এমনি নিয়ে বইটা কিনে পড়লে হবে না, কিছু বোঝা যাবে, কিন্তু শিক্ষক যখন বুঝিয়ে দেন তখন আমরা সহজে বুঝতে পারি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু যদি আমরা উপযুক্তভাবে জ্ঞান অর্জন করতে পারি, সব কিছু জানা হয়ে যায় এবং চরমে আমরা পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণকে জানতে পারছি। এখানে আরেকটি কথার উল্লেখ হয়েছে, কাল সরি ভূতৈর অত্ত অখিলাশ্রয়া, ভূতানি ভূতৈর অত্তি, অত্তি শব্দটির অর্থ কি? সংহার। সংহার মানে মেরে ফেলা। তিনি জীবদের দ্বারা জীবদের সংহার করছেন। ভগবান বলছেন যে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের অর্থাৎ অসুরদের আমি বিনাশ করি। সেই অসুরদের বিনাশের জন্য ভগবান কি করলেন? কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজন করলেন। কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজনে তিনি কি বললেন? আমি অস্ত্র ধারণ করব না। তিনি জীবদের দ্বারা জীবদের সংহার করলেন। এইভাবে তিনি পরিত্রাণায় সাধু নাম, সাধুদের পরিত্রাণ করে তিনি দুষ্কৃতকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করলেন। এইভাবে ধর্ম সংস্থাপন করার জন্যই ভগবান আসেন। তবে কখনো কখনো লীলাচ্ছলে ভগবান কিছু কিছু জীবদের নিজে সংহার করেন এবং বড় বড় অসুরদের ভগবান নিজে সংহার করেন। যাদের অন্য জীবেরা সংহার করতে পারবে না, যেমন রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এদের ব্রহ্মা পর্যন্ত সংহার করতে পারে না, শিব পর্যন্ত সংহার করতে পারে না। শুধু হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ নয়, অনেক আছে, শঙ্খচূড়াসুর, জলন্ধরাসুর, বৃকাসুর, এদেরকে শিব পর্যন্ত সংহার করতে পারে না। তখন বিষ্ণু নিজে এসে তাদের সঙ্গে তো সেই সমস্ত ছাড়া সাধারণত ভগবান জীবের দ্বারা জীবদের সংহার করিয়ে এই জগতের সৃষ্টি পালন এবং সংহার কার্য অনুষ্ঠান করেন। সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন কাল এবং সমস্ত প্রভুর প্রভু। তিনি সকলের হৃদয়ে প্রবেশ করেন, তিনি সকলের আশ্রয় এবং জীবেদের দ্বারা অন্য সমস্ত জীবেদের সংহার করেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? মাইক আছে কি? কর্ডলেস মাইক তো দাও, তাহলে প্রশ্নগুলো সকলে শুনতে পাবে। আচ্ছা তুমি বলো, তোমারটা আমি শুনতে পাবো।
মহারাজ, হ্যাঁ একটু বিস্তারিত বললে
কিসে
শিবলিঙ্গ কিভাবে আসছে?
আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে শিবলিঙ্গ সম্বন্ধে আরেকটু বিস্তৃত ভাবে বোঝালে ভালো হয়। আচ্ছা, ব্রহ্ম সংহিতাতে বর্ণনা করা হচ্ছে যে মহাবিষ্ণু যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতি ক্ষুব্ধা হন, ক্ষোভিতা হন, এবং তখন সেই তখন এই প্রকৃতি ব্যক্ত হয়, নয়তো প্রকৃতি অব্যক্ত, অপ্রকাশ। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তা নিধানান্নেব তত্র কা পরিদেব। ভগবদ গীতায় ভগবান বলছেন যে প্রকৃতি অব্যক্ত, এই জড়জগৎ অব্যক্ত, কিন্তু ব্যক্ত মধ্যানি ভারত, মধ্যে বর্তী একটা সময় সে প্রকৃতি ব্যক্ত হয়, তারপরে আবার প্রকৃতি অব্যক্ত হয়। এখন প্রকৃতি কখন ব্যক্ত হয়, প্রকাশিত হয়? যখন ভগবান তার প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন, ভগবানের দৃষ্টিপাতের ফলে প্রকৃতি ক্ষোভিতা হয় এবং তখন প্রকৃতি ব্যক্ত হয়। এখন এই যে ভগবানের যে দৃষ্টিপাত, এই দৃষ্টিপাতকে ব্রহ্মসংহিতে বলা হচ্ছে, এই দৃষ্টিপাতই হচ্ছে শম্ভু। শম্ভু, শম্ভু মানে শিব। এবং এই দৃষ্টিপাতের ফলে, ভগবানের দৃষ্টিপাতের ফলে সমস্ত জীবেরা, আচ্ছা প্রকৃতি কখন প্রকাশিত হয়? যখন জীবেরা এখানে আসে, যখন সমস্ত জীব চলে যাবে তখন প্রকৃতি ব্যক্ত হবে, প্রকাশিত হবে, অপ্রকাশ হয়ে যাবে? যেমন ভেবে দেখো যে আমরা আছি বলে এই জগৎটা প্রকাশিত হয়েছে, আমি আছি বলে আমার কাছে এই জগৎটা প্রকাশিত হয়েছে, তুমি আছো তাই তোমার কাছে এই জগৎটা প্রকাশিত হয়েছে, আমরা সকলে আছি তাই আমাদের কাছে এই জগৎটা প্রকাশিত হয়েছে। যখন আমি চলে যাব এই জগৎটা থাকবে আমার কাছে, তুমি যখন চলে যাবে থাকবে তোমার কাছে, আমরা সকলে যখন চলে যাব তখন অব্যক্ত হয়ে যাচ্ছে। তো এই যে জড়জগৎ যে ব্যক্ত হচ্ছে, তার কারণটি হচ্ছে যে জীব নিচয় সমস্ত জীবেরা ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে এই জড়জগতে এসেছে। তো এই যে দৃষ্টিপাত, তার মাধ্যমে জীবেরা এসেছে এই জড়জগতে, তাই ওই দৃষ্টিপাতকে লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ বলা হচ্ছে, জ্যোতির্লিঙ্গ, জ্যোতিরূপ লিঙ্গ। হ্যাঁ, যে জীব, হ্যাঁ জীব হচ্ছে চেতন সত্তা, সেই চেতনাই হচ্ছে জ্যোতি। হ্যাঁ, এবং সেই চেতন জীবেরা এই জগতে আসার ফলে আমরা শিবের মাধ্যমে এসেছি, তাই শিবকে লিঙ্গরূপে এখানে বর্ণনা করে। বোঝা গেল? হরে কৃষ্ণ। এখানে কারো একটা প্রশ্ন ছিল? হ্যাঁ, তুমি মাইকটা নাও, কর্ডলেস মাইক।
আমরা জানছি যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি কথা থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, এখন আমরা লিঙ্গ সম্বন্ধে বললাম, কিন্তু শিবের আবির্ভাবে কি করে?
কার আবির্ভাব?
শিব মহাদেবের আবির্ভাবে কি করে?
মহাদেবের আবির্ভাব এর আগে হয়ে গেছে। হ্যাঁ, মহাদেবের আবির্ভাব ব্রহ্মার, এই যে প্রথমে জীবেরা এলো তার মধ্যে ব্রহ্মা একজন জীব। হ্যাঁ, আর এই যে দৃষ্টিপাত, কার দৃষ্টিপাত হচ্ছে? সেটি মহাবিষ্ণুর দৃষ্টিপাত। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে? ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে তার রোমকূপ থেকে। সেই ব্রহ্মাণ্ডে সেই মহাবিষ্ণু গর্ভদোষায় বিষ্ণুরূপে প্রবেশ করছে। হ্যাঁ, সেই গর্ভদোষায় বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মা আসছে। আবার শিবের আরেকটি প্রকাশও হচ্ছে গর্ভদোষায় বিষ্ণুর, ব্রহ্মার ভ্রুযুগলের মাধ্যমে শিবের আরেকটি প্রকাশ রুদ্র প্রকাশিত হচ্ছে। ঠিক আছে? কি হলো, খুব মন বুঝতে পারলেন? জীবের সৃষ্টি কে বলেছে? শিব থেকে জীবের সৃষ্টি কে বলেছে? শিবের জীব চির জগৎ থেকে আসছে, শিবের মাধ্যমে আসছে। যেমন এটা আরেকটু এভাবে বিচার করতে পারো তোমরা, যে শিবের তত্ত্বটি বিশ্লেষণ করা হচ্ছে এইভাবে, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা। ক্ষীর বা দুধ যেমন বিকার বিশেষের সংযোগে দধিতে পরিণত হয়, ঠিক তেমনই কোন বিশেষ ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা সংজায়াতে নাহি তত পৃথগস্তি হেতু, যা সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাত। কোন বিশেষ কার্য সম্পাদন করার জন্য যিনি শম্ভুতে শম্ভুরূপে প্রকাশিত হয়েছেন, এখানে বিষ্ণু আর শম্ভুর ইয়েটি কিরকম করা হচ্ছে, যে বিষ্ণুকে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে, শিবকে দইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দুধ দই হয়ে গেছে, দুধ অতএব দুধ আর দই পার্থক্য আছে, একদিক দিয়ে আছে আরেক দিক দিয়ে নেই, দুধটাই দই হয়ে গেছে। হ্যাঁ, আবার দুধটা দই হতে পারে, দইটা দুধ হতে পারে। আর এই যে সমুপৈতি কার্যাদ, একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য তিনি ইয়ে করেছেন, সেই বিশেষ কার্যটি কি? বিশেষ কার্যটি হচ্ছে প্রকৃতির সঙ্গে যোগাযোগ স্থাপন করা। প্রকৃতি ভগবানের বহিরঙ্গ শক্তি, বহিরঙ্গ শক্তির সঙ্গে ভগবান সরাসরিভাবে সম্পর্ক স্থাপন করবেন, তাই তিনি শিবের শিব রূপে তিনি বহিরঙ্গ শক্তির সঙ্গে ইয়ে করছেন। এটা একটা এইভাবে দৃষ্টান্ত, একটা সাধারণ দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায়, যখন আমরা কোনো নোংরা জিনিসের সঙ্গে যখন ইয়ে করি, তখন সেটা খালি হাত দিয়ে ধরি, তা গ্লাভস পরে নিয়ে ধরি, ঠিক তেমনি ওই যে গ্লাভস পরা মহাবিষ্ণু, গ্লাভস পরে বিষ্ণু হচ্ছেন শিব। যেহেতু এই জড়া প্রকৃতি ভগবানের বহিরঙ্গ শক্তির সঙ্গে যেহেতু ইয়ে করতে হচ্ছে, ডিল করতে হচ্ছে, তাই জন্য তিনি এই রূপে প্রকাশিত। এখন বোঝা গেল? ওকে, হরে কৃষ্ণ। আজকে এখানেই আমরা শেষ করছি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন।
কিন্তু এখানে আমরা দেখি যে শিব যে ক্রিয়া করছে তারপরে ডাইনি শ্মশানে ঘুরে বেড়ায়, এবং শিবের যে অনুসারীরা তারাও এইভাবে তাকে অনুসরণ করে, থেকে দেখা যাচ্ছে শিব তাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান না করে একটা অন্য পথে নিয়ে এসেছে। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি এই জিনিস?
এমন নয় যে কেবল ভূত প্রেত দাকিনী যোগিনেরাই শিবের অনুচর। হ্যাঁ, নন্দী বৃঙ্গী গণেশ পার্বতী এরাও শিবের অনুচর, এদের বাদ দিলে চলবে না। অনুচর অনেক রকম হতে পারে, তবে যেহেতু তিনি তমগুণের তমগুণকে নিয়ন্ত্রণ করছেন, তাই যারা তামসিক ভাবাপন্ন তারা স্বভাবতই শিবের প্রতি আকৃষ্ট, এবং কালক্রমে তারাও শিবের কৃপায় কৃষ্ণভক্তি লাভ করবে। যেমন শিব যখন অদ্বৈত আচার্য প্রভুরূপে আসবেন, তখন আমাদের মতো ভূত প্রেত পিশাচেরাও মহাপ্রভুর সংকীর্তন যুগে যোগদান করার সুযোগ পাবে। হরে কৃষ্ণ।